आप सुन रहे हैं रेडियो रवीश।
नमस्कार, मैं रवीश कुमार। दिस पॉडकास्ट हैज बीन जनरेटेड बाय आर्टिफिशियल इंटेलिजेंस। द वॉइस यू विल नाउ हियर इज नॉट माइंड बट जनरेटेड बाय अ मशीन। वी आर ट्राइंग टू रीच न्यू ऑडियंसेस एंड दस मेकिंग यूज ऑफ व्हाट एआई हैज टू ऑफर। देयर माइट बी सम ट्रांसलेशन रिलेटेड इनएक्यूरेसीज। इन दैट केस प्लीज रेफर टू आवर मेन वीडियो।
নমস্কার, আমি রবীশ কুমার। বিনোদ কুমার শুক্লা সম্পর্কে সবাই লিখেছেন, তিনি সহজ এবং সরল ছিলেন। তার সম্পর্কে যখনই লেখা হয়, সাধারণ, সহজ এবং সরল এই শব্দগুলো অবশ্যই লেখা হয়। কেউ লেখেননি যে তিনি রাগ করতেন, বিরক্ত হতেন, নুন কম হলে ডাল ফেলে দিতেন, কিংবা হোটেল ভালো না হলে আয়োজকদের ধমক দিতেন, ফেসবুকে পোস্ট লিখতেন, হোয়াটসঅ্যাপে কাউকে ব্লক করে দিতেন, প্রতিদিন নিজের বান্ধবী বা বন্ধুদের সাথে ছবি তুলে পোস্ট করতেন, চুপচাপ কারো পোস্টে লাইক দিয়ে আসতেন, টুইটারে রিটুইট করতেন, ভোরবেলা গুড মর্নিং মেসেজও পাঠাতেন। কেউ এসব নিয়ে লেখেননি, কিংবা হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট নিয়ে তাকে স্মরণ করে কিছু বলেননি। এই সময়ে দাঁড়িয়ে যখন আমি আর আপনি এত কিছু, মানে এই সবই করি, তখন বিনোদ কুমার শুক্লা সেসব কেন করতেন না?
লিখছিলেন লেখার আগে চুপ হয়ে যেতেন, আর লেখার পর ঢোলও পেটাতেন না যে এটা আমি লিখেছি, একটু পড়ো। কখনো নিজের বই একে ওকে বা আমাকে উপহার দিচ্ছেন এমন ছবিও দিতেন না। ওর মৃত্যুর পর যখন সবাই ওর লেখাকে স্মরণ করছেন, আমি এখানে দূর সুদূর থেকে এই ভাবনাতেই আটকে আছি। লেখা তো ঠিক আছে, কিন্তু তার বাইরে বিনোদ কুমার শুক্লা কি করতেন? যেমন আপনারা চাকরি করেন, চাকরি করা তো ঠিক আছে, কিন্তু তার বাইরে আর কি করেন? নয়ডায় প্লট বুক করেন, পনের দাবিতে ফ্ল্যাট চান, করলবাগ থেকে জঘন্য প্যাস্টেল কালারের শেরওয়ানিকে দারুণ মনে করে গায়ে চাপান, বাকি দিনগুলোয় হয়তো ব্যারিটো, এনচিলাডা, ব্রুশেটাই খান, তাই বিয়ের দিন মনে করে ব্যাঙ্কোয়েট হলে ডাল মাখানি আর নান অবশ্যই খান, তারপর বিয়ের পর বৈষ্ণোদেবীর যাত্রায় বেরিয়ে পড়েন। বিনোদ কুমার শুক্লা লেখার বাইরে আর কি করতেন? বিনোদ কুমার শুক্লা কি প্রধানমন্ত্রী মোদীর ভাষণ শুনতেন?
কেউ কি তাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছিল? ওর মৃত্যুর পর কেউ তার এমন কোনো ছবিও লাগাননি যেখানে বিনোদ কুমার শুক্লা মন কি বাত শুনছেন, আর শুনছেন এমন কোনো ছবি প্রধানমন্ত্রী টুইট করছেন। আমি মন কি বাত শোনার বহু ছবি দেখেছি, তাতে খুঁজেছি বিনোদ কুমার শুক্লাকে। যেখানে এত মানুষ মন কি বাত শোনার ছবি আপলোড করেছেন, সেখানে বিনোদ কুমার শুক্লার ছবি কেন নেই? কেউ কি মন কি বাত শ্রোতাদের জিজ্ঞেস করেছেন যে তারা বিনোদ কুমার শুক্লাকে পড়েন কি না? তাকে বিনোদ কুমার শুক্লার গলার স্বর শুনতে পান? বিম্ব বা ইমেজের লেখক যিনি দৃশ্য দিয়ে ভাবতেন, তিনি কি নিজের সময়ের সবচেয়ে বড় দৃশ্যটা মিস করে গেলেন?
নাকি তিনি সেটা দেখলেনই না, শুনলেনই না যে মন কি বাত শোনাটাও রাজনীতির এক সৈনিক মহড়া হতে পারে? প্রতিটি যুগেই কেউ কারো কথা শোনে না। গান্ধীরও অভিযোগ ছিল যে তার কথা কেউ শোনে না। প্রধানমন্ত্রী মোদীকে যারা শোনেন, তারা রীতিমতো ছবি তুলে ন্যাশনাল আর্কাইভের জন্য রেকর্ড বানিয়ে দিয়েছেন যে আমরা আপনাকে শুনছিলাম। কেউ কি বিনোদ কুমার শুক্লাকে এভাবে মনে রাখবে যে তিনি একটাও মন কি বাত শোনেননি? যখনই মন কি বাতের সম্প্রচার হতো, বিনোদ কুমার শুক্লা হয়তো কোথাও জঙ্গলে চলে যেতেন, কিংবা ঘরের দরজা বন্ধ করে নিতেন। এটাই হয়তো ওর প্রতিরোধ ছিল, কেউ জিজ্ঞেস করেনি। বিনোদ কুমার শুক্লাকে আমি কিভাবে মনে করব? বিনোদজি যেসব বিম্ব আর দৃশ্য রচনা করতেন, দৃশ্যের এই লৌকিক মাধ্যমে তাকে কিভাবে স্মরণ করা যায়? ওর স্মরণে কোনো ভিডিও বানানো কি আদৌ সম্ভব?
ওর লেখা এতটাই সাধারণ যে মহান বলা যায় না, আবার মহান বললে ওর লেখা সাধারণ হয়ে যায়। আমি ওর কথা ভাবতে ভাবতে শুধু এটাই ভাবছি যে এই সময়ে দাঁড়িয়ে কোনো কবি বা লেখককে মনে করাটা কতটা সহজ, কোনো বিম্ব বা দৃশ্য ছাড়াই। মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই সবার কষ্ট হল, খবরটা পুরো বিশ্বে নিমেষেই ছড়িয়ে পড়ল। একটা ছবি সামনে এলো যা থেকে জানা গেল তিনি কবে থেকে কবে পর্যন্ত এই পৃথিবীতে ছিলেন, কবে এলেন, কবে গেলেন। মানুষ সঙ্গে সঙ্গে কিছু না কিছু লেখে, ভালোই লেখে, কিন্তু আমি এটাও ভাবতে লাগলাম, সোশ্যাল মিডিয়ার আগের যুগে যখন মুক্তিবোধের মৃত্যু হয়েছিল, তখন সাহিত্যের পাঠকরা কিভাবে শোক প্রকাশ করেছিলেন?
বন্ধুকে চিঠি লিখেছিলেন নাকি ওনার রচনাবলি কিনে এনেছিলেন? আমি এই ভিডিওটা বানানোর সময় সেই সব মানুষকে মনে করছি যারা বিনোদ কুমার শুক্লার মৃত্যুর খবর পেয়ে চুপ হয়ে গেছেন। তারাও আঘাত পেয়েছেন, কিন্তু কিছু লিখতে পারেননি। ভারতের সংবাদপত্রগুলোতে ওবিচুয়ারি বা শোক লেখন লেখা হয়, কিন্তু নিউ ইয়র্ক টাইমসের মতো প্রাতিষ্ঠানিক রূপে প্রতিদিন লেখা হয় না। কেবল লেখক, নেতা বা ফিল্মি তারকাদের নিয়ে লেখা হয় না। নিউ ইয়র্ক টাইমসের ওবিচুয়ারি কলামে ছাপার জন্য মার্কেজ হওয়ার দরকার নেই বা বিনোদ কুমার শুক্লা হওয়াও জরুরি নয়। গুগল সার্চে এও জানা গেল নিউ ইয়র্ক টাইমসে ওমন লম্বা প্রোফাইল ছাপানোর জন্য ফিও দিতে হয়। 83 বছরের জন ই অলসনকে কে মনে রাখতে চাইবে? কিন্তু ওর মৃত্যুতে ওই পত্রিকা লিখেছে, জানিয়েছে যে তিনি শক্তিক্ষেত্রের বিশেষজ্ঞ ছিলেন এবং কুখ্যাত কোম্পানি এনরনে বিনিয়োগ না করার পরামর্শ দিয়েছিলেন বলে কোম্পানি তাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল। তার সেই বিরোধকে পত্রিকা মনে রেখেছে। যেদিন বিনোদ কুমার শুক্লার মৃত্যু হল, সেদিনই নিউ ইয়র্ক টাইমসে রবার্ট ই
মানুচিনের অবিচুয়ারি ছাপা হল। 92 বছরের রবার্ট মানুচিন ওয়াল স্ট্রিটের খেলোয়াড় ছিলেন। শেয়ারবাজারে টাকা লাগাতেন, লগ্নি করাতেন, প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। ওঁর সম্পর্কে নিউ ইয়র্ক টাইমস 1940-এর সেন্সাস রেকর্ড দেখে লিখেছে যে ওঁর ছোটবেলা কেটেছে প্রাচুর্যে। তখন ওঁর বাড়িতে গভর্নেস আর কাজের লোক থাকত। শেয়ারের জগৎ থেকে অবসরের পর মানুচিন শিল্পকলা সংগ্রহ করতে শুরু করেন এবং সেখানেও প্রচুর অর্থ কামান। তিনি বলেছিলেন, আমি শিল্পকলা কিনি কারণ আমি আর্টকে ভালোবাসি, ভালোবাসি এবং ভালোবাসি। 2013 সালে তিনি একথা বলেছিলেন। 2013 সালেই হিন্দি পত্রিকা পাখির সম্পাদক প্রেম ভারদ্বাজ বিনোদ কুমার শুক্লার ওপর একটি গুরুত্বপূর্ণ বিশেষ সংখ্যা বের করেন। ওর সম্পর্কে মানুষ লিখেছে, বলেছে এবং ছাপাও হয়েছে। কিন্তু কেউ কি বিনোদ কুমার শুক্লার সেই কথাটা মনে রাখবে যা তিনি 2013 সালে রাকেশ শ্রীনালের প্রশ্নের জবাবে বলেছিলেন?
পাখির সম্পাদক প্রেম ভারদ্বাজ সেই সাক্ষাৎকারের শিরোনাম দিয়েছিলেন, আজকাল পড়ে থাকা কাজের মতো করে লিখি। এই সাক্ষাৎকারে রাকেশ শ্রীমাল বিনোদ কুমার শুক্লাকে জিজ্ঞেস করেন, ঈশ্বর আর ধর্ম সম্পর্কে আপনি কী ভাবেন?
তখন বিনোদ কুমার শুক্লা বলেন, অন্ধবিশ্বাস আমার মধ্যে নেই, ধর্ম ঘরের ভেতরে বরং নিজের ভেতরে রাখার কোনো জিনিস হবে, তাকে বাইরে রাস্তায় আনার দরকার নেই। বাড়ির বাইরে না ধর্ম থাকা উচিত, না কোনো ধর্মীয় স্থান। বাইরের জগৎটা বাইরের মতোই হওয়া উচিত, আর ঘরটা ঘরের মতো। ঘরের বৈঠকখানাকেও বাইরের মতো সাজানো উচিত, যাতে সব ধরনের মানুষ সেখানে বসতে পারেন। বিনোদ কুমার শুক্লার এই জবাবে ধর্মের রাজনীতির প্রতিরোধ কেবল তিনিই দেখতে পাবেন যিনি সবকুছ হোনা বাচা রেহেগা পড়েছেন। কিতনা বহুত হ্যায় কবিতাটি পড়েছেন যেখানে তিনি বলেছেন, এক পের মে কিতনি সারি পত্তিয়া, অতিরিক্ত এক পত্তি নেহি। একটা গাছে কত যে পাতা, একটাও পাতা অতিরিক্ত নয়। বিনোদ কুমার শুক্লাকে নিয়ে কথা বলতে গিয়ে আপনি আজকের সময় আর তথ্যের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে কথা বলতে পারবেন না। আমি জানি বিনোদ কুমার শুক্লার উপর এই ভিডিও খুব কম ভিউ পাবে, কম লোকে দেখবে।
কেউ কেউ মাঝপথেই বন্ধ করে দেবেন, ভাববেন উনি কে ছিলেন আর আমি বা কেন ওর মৃত্যুতে ভিডিও বানাচ্ছি। বিনোদ কুমার শুক্লাকে যারা পড়েন, জানেন, তাদের জন্য এই ভিডিওটা নয়। তারা এতে নতুন কিছু পাবেন না, বরং দেখার পর কমই মনে হবে। অনেক পত্রিকাই বিনোদ কুমার শুক্লার উপর কত সংখ্যা বের করেছে, কিন্তু পাখির এই সংখ্যাটি সুন্দর। এই সংগ্রহে নরেশ সাক্সেনা, কেদারনাথ সিং, মঙ্গলেশ ডাবরাল, বিষ্ণু খোরে, বিষ্ণু নাগর, ইব্বার রাব্বি, অর্চনা শর্মা, প্রিয়দর্শন, গিরিরাজ কিরাডু সবাই বিনোদ কুমার শুক্লার রচনা সংসারের বিশ্লেষণ করেছেন। এটা এজন্যই বলছি যাতে আপনারা অভিযোগ না করেন যে বিনোদ কুমার শুক্লাকে হিন্দির সমাজ ভুলে গেছে। এমনটা নয় যে বিনোদ কুমার শুক্লাকে অন্য ভাষায় মনে রাখা হবে না। 2021 সালে মোহিনী গুপ্তা ক্যারাভ্যানের জন্য কাভার স্টোরি লিখেছিলেন। ইংরেজি পত্রিকা হল ক্যারাভ্যান। যেমন সম্প্রতি জিলিয়ান রাইট ট্রিবিউনে
দরবারি এবং শ্রীলাল শুক্লাকে স্মরণ করেছেন। হিন্দি লেখককে মনে করার জন্য ইংরেজিকে দোষারোপ করার দরকার নেই, কিন্তু হিন্দি সংবাদপত্রগুলোর পাতা উল্টে দেখার দরকার আছে যে তারা বিনোদ কুমার শুক্লাকে কীভাবে স্মরণ করেছে। প্রতি সোমবার অনিচ্ছা সত্ত্বেও যারা চাকরিতে যান, এমন লাখো মানুষ হয়তো নকর কি কমিজ পরেননি, কিন্তু তারা প্রতিদিন চাকরের জামা পরেই থেকেছেন। যেখানে সাহেব বলেন, সবার মাপের জামা তো আর তৈরি হবে না, একটা ভালো চাকরের মাপের জামা বানিয়ে নেওয়া হয়েছে, এতে অন্যদের ফিট হতেই হবে। তারপর সন্তুবাবুকে মেহেগু আর বড়বাবু মিলে চাকরের জামা পরিয়ে দেন। বিনোদ কুমার শুক্লা লিখছেন, চাকরের জামা ছিল একটা ছাঁচ যা দিয়ে আদর্শ চাকরদের চেনা যায়। এই লাইনটা পড়ার সময় কর্পোরেট সেক্টরে কাজ করা লাখো মানুষের নিজের জামা বা শার্টের উপর বিরক্তি আসতেই পারে। বেঙ্গালুরুতে যখন আমি একটা সিকিউরিটিস কোম্পানির গার্ডে
জামায় ডোবারম্যান লেখা দেখলাম, তখন নৌকার কি কামিজের কথা মনে পড়ে গেল। জামার হাতায় কুকুরের এক শৌখিন প্রজাতি ডোবারম্যানের ছবি আঁকা। ডোবারম্যানের প্রতি কতটা ভালোবাসা থাকলে তবেই এর নামে কোম্পানি হয়। কিন্তু আমি সেই উর্দিতে লেখাটা দেখে দুজন মানুষকে দেখতে পেলাম। যেমন খুব আলো হলে বিনোদ কুমার শুক্লা দেখতে পেতেন একটা নয় দুটো সূর্য, আমি দেখতে পেলাম মানুষ এবং ডোবারম্যান। নৌকার কি কামিজে সন্তুবাবুকে জামা পরানোর প্রসঙ্গটা ঠিক তেমনই, যেমন কোনো কোম্পানিতে প্রথম দিন আপনাকে জলের বোতল, আই কার্ড, ব্যাগ, ল্যাপটপ আর টি শার্ট দেওয়া হয়, যা ছাটাইয়ের সময় কেড়ে নেওয়া হয়। আপনারা লিঙ্কডইনে দেখে থাকবেন লোকে কোম্পানির টি শার্ট, জলের বোতলের ছবি কত গর্বের সাথে পোস্ট করে। বিয়েবাড়িতে কাজ করা ক্যাটারিং স্টাফদের জামাতেও সেই চাকরের জামা দেখা যায়। কারোর জামাই মাপে ঠিক হয় না, সবাই একে অন্যেরটা পরে থাকে।
নৌকরের কি কামিজ এ সন্তুবাবু নিজে সাহেবকে জিজ্ঞেস করেন, সত্যি করে বলুন তো, আপনি আমাকে জামা পরাতে যাচ্ছেন না তো? সাহেব বলেন, জামা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তারপর সন্তুবাবুকে জামা পরানো হয়। সন্তুবাবুর হয়ে বিনোদ কুমার শুক্লা লিখছেন, এই বুঝদারির কারণে আমি ভেবে নিয়েছিলাম যে আমি বাঁচতে পারব না। বুঝদার হয়ে আমার অবস্থা আত্মসমর্পণের মতো হয়ে গিয়েছিল। আদব কায়দা মানুষকে খুব তাড়াতাড়ি ভীরু বানিয়ে দেয়, এমন মানুষ ঝগড়া করে না। তবুও যখন মেহেগু আর বড়বাবু আমার বুশশার্ট খোলার চেষ্টা করতে লাগল, আমি তাদের পুরো শক্তি দিয়ে আটকানোর চেষ্টা করলাম, আর এই চেষ্টায় আমি মাটিতে বসে পড়লাম। আমার একটা হাত মেহেগু ধরেছিল আর অন্যটা বড়বাবু। চাকরি নাগরিকদের থেকে নাগরিকত্বের বোধ কেড়ে নিল। সেই চাকরি আর চাকরের জামার ব্যাপারে বিনোদ কুমার শুক্লা এমনভাবে লিখেছেন যেন চাকরদের রাজধানী দিল্লিকে তিনি আগেই দেখে ফেলেছিলেন, যখন তিনি ১৯৯৪ সালে
নৌকরের কি কামিজ লিখেছিলেন। ২০২৫ সালে রকমারি জামায় ঢুকে থাকা দিল্লির চাকররা বাতাসে বিষের প্রতিবাদ করেনি, চুপচাপ শ্বাস নিয়েছে, ফুসফুস খারাপ হতে দিয়েছে। এই উপন্যাসেই শুক্লা লিখছেন, আমার বেতন ছিল একটা কাঠ করা, যা ভাঙা আমার সাধ্যে ছিল না। এই কাঠগড়া আমার মধ্যে জামার মতো ফিট ছিল, আর আমি পুরো শক্তি দিয়ে দুর্বল হওয়ার শেষ সীমা পর্যন্ত নিজের বেতন পাচ্ছিলাম। এই কাঠগড়ায় আমি সিনেমা দেখতাম বা স্বপ্ন। বিনোদ কুমার শুক্লা এই লাইনটা সেই সাংবাদিকদের জন্যও লিখেছেন যারা বেতনের কাঠগড়ায় বন্দী হয়ে ভারতের গণতন্ত্রে বিষ গুলছেন আর সিনেমাওয়ালাদের সাহচর্যে গণতান্ত্রিক হওয়ার ভান করছেন। গদি চ্যানেলগুলোতে যাদের আপনারা ইন্টারভিউ নিতে দেখেন, চিৎকার চেঁচামেচি করতে দেখেন, সববার সবাই সেই মালিকের চাকরের জামায় আটকা পড়ে আছেন, যিনি এদের সবাইকে জোর করে একটা জামা পরিয়ে দিয়েছেন। পড়েন বিনোদ কুমার শুক্লাকে আর সমাজে
মিথ্যা এবং ঘৃণার আগুন লাগান। গদি চ্যানেলও বিনোদ কুমার শুক্লাকে খুব স্মরণ করবে, হয়তো আপনার আমার চেয়ে ভালোভাবে। ওদের মনে পড়া উচিত যে শুক্লার মতো করে ওরা মানুষের মর্যাদার কতটা খেয়াল রেখেছে, ছোট ছোট টুকরোগুলোর কতটা খেয়াল রেখেছে, যার মধ্যে শুক্লা জীবনকে দেখতেন, নাকি মালিকের ন্যারেটিভের সামনে সবকিছু ওরা আগুনে ছুড়ে দিয়েছে। অন্তত নকর কি কামিজের চাকর এটুকু মনে রাখে যে সে জামা পরতে অস্বীকার করেছিল। জামা ছেঁড়ার প্রসঙ্গটা আপনারা নকর কি কামিজে পড়বেন। বিনোদ কুমার শুক্লাকে মনে করার জন্য তাকে দেখার দরকার নেই, ওন লেখা কোথায় ফিট হতে পারে সেই জায়গাটা খোঁজা দরকার। আসলে বিনোদ কুমার শুক্লার রচনা আরাবল্লী পাহাড়ের মতো। দিল্লি থেকে গুড়গাঁও যাওয়ার পথে আরাবল্লী নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে আপনারা বুঝতে পারবেন। ১০০ মিটারের উঁচু পাহাড়কে আরাবল্লী ধরা হবে, কিন্তু এর জবাব বিনোদ কুমার শুক্লা আগেই দিয়ে দিয়েছিলেন।
তিনি লিখেছিলেন, গরিব এক স্তরের হয়েও একরকমভাবে একত্রিত হয় না, যেমন ৫০ জন মানুষকে কেটে ৫০ জন মানুষ বানিয়ে দেওয়া। যদি ৫০ হয় তো এর মানে শুধুই ৫০, আরও একজন, তারপর গুনতে থাকো ৫১। যারা বিনোদ কুমার শুক্লাকে পড়েননি হয়তো তাদের জন্যই তিনি নিজের কবিতায় লিখেছেন। যারা আমার বাড়ি কখনো আসবে না আমি তাদের সাথে দেখা করতে তাদের কাছে চলে যাব। এক উপচে পড়া নদী কখনো আসবে না আমার বাড়ি, নদীর মতো মানুষদের সাথে দেখা করতে নদী পাড়ে আসব, কিছুক্ষণ সাঁতার কাটব আর ডুবে যাব। পাহাড়, টিলা, পাথর, পুকুর, অসংখ্য গাছ, ক্ষেত কখনো আসবে না আমার বাড়ি, ক্ষেত খামারের মতো মানুষদের সাথে দেখা করতে গায়ে গায়ে জঙ্গল গলিতে যাব। যারা লাগাতার কাজে লেগে আছে আমি ফুরসত নিয়ে নয় তাদের সাথে এক জরুরি কাজের মতো দেখা করতে থাকব। এটাকে আমি একমাত্র শেষ ইচ্ছের মতো সবার প্রথম ইচ্ছে হিসেবে লাগতে চাইব। বিনোদ কুমার শুক্লার মৃত্যু সংবাদ ২৩ ডিসেম্বর
সন্ধেবেলা পাওয়া গেল। সেদিনই ভোরবেলা নির্মল বর্মার ডায়েরি ধুনধসে উঠতি ধুন উল্টাচ্ছিলাম। নির্মল বর্মা একটা ক্যাঁচক্যাঁচে আওয়াজের ব্যাপারে লিখছেন। এই ক্যাঁচক্যাঁচে আওয়াজটা কি, কেউ কি নিজের ভেতরে এটা শুনতে পাচ্ছে? নির্মল বর্মা লিখছেন,
বাসের জানলা দিয়ে একের পর এক বাংলো আসছিল, চলে যাচ্ছিল। ওগুলো দেখে আমার ভেতরে কিছুই জন্মাল না। শুধু একটা অদ্ভুত আশ্চর্য হল যে এখানে মানুষ থাকে।
এক বছর থেকে অন্য বছরে বেঁচে থাকার জ্বর আর ভয়, যা কখনো শেষ হয় না, কেবল মৃত্যুতে যার শেষ হয়। হাড়ের বান্ডেল যা ইলেকট্রিক চুল্লি তা ক্যাচ ক্যাচ শব্দ করে ধসে যায়। কিসের জন্য? ক্যাচ ক্যাচ শব্দ করে ধসে যায়। মঙ্গলেশ ডাবরা লিখেছেন যে বিনোদ কুমার শুক্লা সম্পর্কে সবচেয়ে মর্মস্পর্শে কথা এটাই মনে হয় যে তিনি সবসময় ছোট জায়গায় থেকেছেন। যে জায়গাগুলোকে বড় মনে করা হয় উনি সেগুলোর থেকে দূরে থাকেন। বিনোদ কুমার শুক্লারই কবিতা, আমার মধ্যে যা কিছু আছে তা কেবল শিকড়। শিকড় থেকেও বেরোনো শিকড় আছে, আর তা থেকেও বেরোনো সেই শিকড়ই। আমার পাতা ঝরা একদমই পছন্দ নয়। তাই লেখকরা বিনোদ কুমার শুক্লা সম্পর্কে নোট করেছেন, বড় লেখক হওয়ার পরেও নিজের রচনা আর নিজের সত্তায় তিনি অত্যন্ত সাধারণ ছিলেন, ছোট ছিলেন, সেই হল্ট বা স্টেশনের মতো যার নাম কেউ মনে রাখে না, কিন্তু রেলগাড়ির ভেতর থেকে দেখে অবাক হতে থাকে, এখানেও কেউ থাকে?
গাড়ি থামলে হয়তো নামে, জিজ্ঞেস করে কে থাকে। হিন্দি সাহিত্য জগতে সেই মামুলি হল্টের মতোই ছিলেন বিনোদ কুমার শুক্লা। ওর রূপকগুলো অসাধারণ, দৃশ্যগুলো এমন যেন সেলফি তোলা লাখো মানুষের চোখ এড়িয়ে গেছে। লাখো মানুষ নিজের কথা বলতে পারে না, তাদের বলতে আসে না, তারা জীবনভর আধ্যাত্মের নামে রঙিন কথাবাচকদের পেছনে দৌড়াতে থাকে, আর যিনি সবচেয়ে দুর্দান্ত এবং সাদাসিধে কথাবাচক তাকেই মিস করে গেল। বিনোদ কুমার শুক্লা দেখতে চাইবেন দেখেই যেতেন, নিজের ঘরের বাইরে যেতে চাইতেন যাতে দূর থেকে নিজের ঘরকে দেখতে পারেন। আপনি কি কখনো নিজের ঘরকে দূর থেকে দেখেছেন, দেখার জন্য ঘরের বাইরে গেছেন? আপনি কি কখনো কোনো সরকারকে নিজের ভক্তির থেকে দূরে সরে দেখেছেন, জিজ্ঞেস করেছেন যে এক র্যালিতে 2 কোটি টাকার চা সিঙাড়া কিভাবে খাওয়া যায়? আপনি কি কখনো কারোর হতাশা অনুভব করেছেন?
সেই মানুষটার হতাশা যার নাম এসআইআরের পর ভোটার লিস্ট থেকে কাটা গেছে, যাকে অনুপ্রবেশকারী বলে তার নাম কেটে দেবার হুমকি দেওয়া হয়। যদি না করে থাকেন তবে আপনি বিনোদ কুমার শুক্লার পাঠক কিভাবে হতে পারেন?
হতাশায় এক ব্যক্তি বসে পড়েছিল, ব্যক্তিটিকে আমি চিনতাম না, হতাশাকে চিনতাম, তাই আমি ওই ব্যক্তির কাছে গেলাম। আমি হাত বাড়ালাম, আমার হাত ধরে সে উঠে দাঁড়াল। আমাকে সে চিনত না, আমার হাত বাড়ানোকে চিনত। আমরা দুজনে সাথে চললাম, দুজনে একে অপরকে চিনতাম না, সাথে চলাকে চিনতাম। যে সময়ে দাঁড়িয়ে ধর্মগ্রন্থ নিয়ে উথালপাথাল চলছে, রাস্তায় ধর্মের নাম নিয়ে গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে, সেই একই রাস্তায় বিনোদ কুমার শুক্লার লাখো চরিত্র টহল দিচ্ছে আর সব দেখছে, নোট করছে নিজেদের হতাশা আর আপনারও হতাশা। আপনারা সবাই, মানে চাকরের জামা পরা নাগরিকরা, রাষ্ট্রগান আর রাষ্ট্রগীতের ঝগড়ায় ভেসে থাকার কারণে যদি গত সপ্তাহে কবিতার কোনো বই না কিনে থাকেন, কোনো ব্যাপার না, আপনাকে ব্যস্ত রাখার জন্য বাংলা নির্বাচন সংক্রান্ত কোনো ইস্যু রোজ দেওয়া হবে, কিংবা প্রধানমন্ত্রী মোদী আসামকে নিয়ে মিথ্যে বলে দেবেন, বিনোদ কুমার শুক্লা ওই সব মানুষের
কাছে কখনো অভিযোগ করেননি যারা কলেজের পর আর কখনো পড়াশোনা করেননি, বিয়ের পর থেকে 20 বছর পর্যন্ত কোনো বই কেনেননি বা পড়াটা জরুরি মনে করেননি। এমন মানুষদের বিনোদ কুমার শুক্লার সামনে লজ্জিত হওয়ার কোনো দরকার নেই, কারণ আপনারা জীবনে এই ক্লাসে পাশ করে ওই ক্লাসে যাওয়ার জন্যই এসেছেন। এই কাজটা আপনারা বহু বছর করেছেন এবং বহু বছর পর আপনারা কলেজ পাশ করেছেন। আপনারা জীবনে চাকরি করতে এসেছেন, আপনারা এই কাজ তখনও করেছেন যখন চাকরিতে আপনাদের শোষণ হয়েছে এবং বেতন কম মিলেছে। চাকরি থেকে বের করে দেওয়া হলেও আপনারা চাকরির আশা রেখেছেন, কারণ আপনারা যে কাজের জন্য এই জীবনে তৈরি হয়ে গেছেন সেটাকেই মেনে নিয়েছেন যে আপনারা এটার জন্যই দুনিয়ায় এসেছেন। বিনোদ কুমার শুক্লার আপনাদের নিয়ে কোনো অভিযোগ নেই, ওর রচনার কভার বা মলাট দেখেই আপনারা মেনে নিতে পারেন যে আপনারা বিনোদ কুমার শুক্লাকে পড়েছেন। যেমন প্রধানমন্ত্রী মোদীর ভাষণ শুনে
আপনাদের সন্তোষ হয় যে আপনারা ভারতের ইতিহাস পড়ে ফেলেছেন। এসব অভিযোগ থেকে দূরে বিনোদ কুমার শুক্লা কেবল লিখে গেছেন, লিখেই গেছেন। এরপরও ওন রচনা কিনে পড়া পাঠকদের সংখ্যা লাখে গোনা হয়। বিনোদ কুমার শুক্লা জন্মানোর পর স্কুল কলেজের যাত্রাও করেছেন এবং এই সূত্রেই জব্বলপুর বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞানে MSc-র পড়াশোনা শেষ করেন, পড়েছেন, পড়িয়েছেনও। কেউ কখনো তো জিজ্ঞেস করেই থাকবে লাউ বোনার সবচেয়ে সঠিক সময় কি, বা করলাকে শুকিয়ে যাওয়াতে বিনোদজি কখন কখন জল দেওয়া উচিত।
আমরা আমাদের সাহিত্যিকদের কত কম জিজ্ঞেস করি, তাদের কম পড়ি, এর আফসোস নেই। অন্তত বিনোদ কুমার শুক্লাকে জিজ্ঞেস করা উচিত ছিল যে দিল্লির বাড়িগুলোর জন্য রায়পুর থেকে কোন চারাগাছটা নিয়ে যাওয়া উচিত। কোনো এমন চারাগাছ আছে কি যা একদিন দিল্লিতে হাঁপিয়ে উঠে রায়পুরে না ফিরে যায়, আর দিল্লিতে থাকতে হলে যেন শুকিয়ে না যায়?
ভিডিও বানানোর চক্করে এটাই হয়, পড়াও বাকি থেকে যায়, জানতে চাওয়াও বাকি থেকে যায়। নমস্কার, আমি রবিশ কুমার।